اللهم صل وسلم وبارك عليه، اللهم صل وسلم وبارك عليه. الحمد لله، الحمد لله وكفى، وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. وقال تعالى: إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير. وقال النبي صلى الله عليه وسلم: يظهر الجهل، وفي رواية يكثر الجهل ويقل العلم، وتشرب الخمر، وتكثر الزنا، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. بارك الله لنا وإياكم بالقرآن الحكيم. بزرگان محترم، الله رب العالمين আমাদেরকে একটা হায়াত দান করেছেন। এটা হল আখেরাতের ব্যবসার পুঞ্জি। এই হায়াতকে কাজে লাগায় আল্লাহর হুকুম পুরা করতে হবে, আল্লাহর নিষেধ থেকে বাঁচতে হবে। এর জন্য এই হায়াতটা দেওয়া হয়েছে। হায়াত কি জিনিস? এটা হল কতগুলো সময়ের সমষ্টি। সময়ের সমষ্টি, হায়াত। আখেরি উম্মত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধারণা দিয়ে গেছেন যে আমার উম্মতের বয়স 60-70 বছর হবে, আর অল্প কিছু লোক তারা 70 পার করবে, কিন্তু আম বয়স, সাধারণ বয়স, কমন যেটা, সেটা 60-70। এই সময়টুকুর মধ্যেই কাজ করতে হবে। পরে আর কোন সুযোগ নেই। হাশরের ময়দানে মানুষ তার সবকিছু আল্লাহকে দিতে চাইবে, তার যত ধন দৌলত, টাকা পয়সা, হীরা মণি, জওহারাত ছিল, কোটি কোটি ডলার ছিল, যে আল্লাহ সব তুমি নিয়ে নাও, আমাকে খালি মাপটা করে দাও। কোন কাজ হবে না। আল্লাহ তাআলা বলবেন, আমি তো তোমার কাছে এত কিছু চাই নাই, তুমি এখন 16 আনা আমাকে দিয়ে দিচ্ছ। দুনিয়াতে যখন ছিলা, 16 আনা তো আমি কারো কাছে চাই নাই, আমি বলেছিলাম আমি যা কিছু রিজিক তোমাকে দিয়েছি, এর থেকে কিছু অংশ আমার রাস্তায় ব্যয় করো। আমি যে সমস্ত খাত বলেছি সেখানে ব্যয় করো কিছু অংশ। মিম্মা, মিন মানে কিছু, কিন্তু তুমি সেটা করো নাই। এখন পুরাটা দিতে রাজি, আর তখন 40 ভাগের 1 ভাগ, 100 টাকা আমাকে দিবা, 250 টাকা, আর সব থাকবে তোমার, তখন তো মানো নাই। তো ভাই, এই হায়াত সম্পর্কে একটা আইডিয়া তো দেওয়া হয়েছে, কিন্তু এটা চূড়ান্ত ভাবে বলার কোন ব্যবস্থা নেই। চার মাজহাবের 4 ইমাম, এক ইমামের নাম হলো ইমাম মালিক, উনি মদিনায় থাকতেন, ইমাম উদারিল হিজরা, তো উনি একবার তো ফরজ হজ করেছেন, তো মদিনার থেকে মক্কা তো বেশি দূরে না, সেই জামানায় 1 সপ্তাহ লাগত, উটের সফর ছিল, তো উট কিন্তু সারাদিন চলে না, তাদের সিস্টেম ছিল, নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে, সবাই নেমে দেবে, নেমে তাঁবুটা নাবে, কিছু লোক খানা পাকাবে, কিছু লোক উট চড়াবে, মোটামুটি বাকি টাইমটা তারা রেস্টে থাকবে। আবার তারপর দিন সকালে রওনা হয়ে যাবে। এইভাবে সফর করতেন। তো মাসকে মাস সফর করলেও সফরের যে একটা ক্লান্তি এটা হইত না, তারা করতে পারত। তো ইমাম মালিক একবার আসছেন ফরজ হজ করতে, এবার ওনার মনে তো চায় কিন্তু একটা কারণে আসতেন না, সেই কারণটা হলো এই যে উনি চাইতেন আমার মৃত্যু মদিনা হোক, আমার মৃত্যু কোথায় হোক। নবীজি পুরা উম্মতকে বলে গেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের যদি কারোর তৌফিক হয় মক্কা বা মদিনায় মৃত্যুবরণ করার, তোমরা সেটা চেষ্টা করো। এইখানে যারা মৃত্যুবরণ করবে এবং এইখানে দাফন হবে, আমি হাশরের ময়দানে তাদের জন্য শাফাআত করব। এজন্য প্রত্যেক জামানায় আমাদের যারা আকাবের মুরব্বী, এদের কেউ না কেউ দেখা গেছে মদিনায় আছে, ওখানে মৃত্যুবরণ করছে। একজন চলে গেছে, আবার আর একজন গেছে, এই তবলিগে যার কিতাব পড়া হয় ওনার উস্তাদ হযরত মাওলানা খলিল আহমদ সাহারানপুরি, উনি যখন বুঝলেন আমার হায়াত আর বেশি বাকি নেই, চলে গেল এবং মদিনায় মৃত্যুবরণ করলেন, ওখানে দাফন হইলেন। ওনার পরে ওনারই ছাত্র কুতুবুল আলম শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি, উনিও গেলেন। এভাবে সিলসিলা কিন্তু চালু আছে। এবারে মাওলানা মুফতি আশেকে ইলাহি বুলন্দ শহরে, বুলন্দ শহর একটা জায়গার নাম, উনি চলে গেল। এনারা সবাই ওই হাদিসের উপরে আমল করার জন্য গেছিলেন। তোমরা কেউ পারলে এটা করবা, আমি তার জন্য শাফাত করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা করছে। এই জিনিসটা ইমাম মালিক রহমাতুল্লাহ চাইতেন যে আমার মৃত্যু মদিনায় হোক, চাইতেন। আর ওখান থেকে বের হতেন না, এই জন্য তাহলে মদিনার মৃত্যু নসিব হবে না, পথে ঘাটে কোথাও এখানে মত আসে গেল, সেকেন্ড আল্লাহ ফয়সলা করে রাখছেন, ওই সেকেন্ডে হবে, আকপাস হবে না, আকপাস হবে না। তো একবার উনি নবীজিকে স্বপ্নে দেখলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইমাম মালিক নবীজিকে স্বপ্নে দেখলেন, কথা হল। এক পর্যায়ে ইমাম মালিক নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হায়াত আর কতটুক বাকি আছে? ওনার উদ্দেশ্য এটা জানতে পারলে, যদি লম্বা থাকে তাহলে উনি আবার হজে যাবেন বা ওমরায় যাবেন, এই নিয়েতে জিজ্ঞাসা করছেন। এই প্রশ্নের জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দেখাইছে, মুখে কোনো উত্তর দেন নাই, হাত দেখাইছে। এখন ইমাম মালিক এটা বুঝতে পারতেছে না যে নবীজি কি বুঝাইলেন, কি 5 বছর বাকি আছে, আমার হায়াত 5 বছর বাকি আছে, না 5 মাস, না 5 দিন, কি কিছুই বুঝতে পারলেন, খালি 5। ওই জামানায় যিনি স্বপ্নের তাবির দিতেন, স্বপ্নের ব্যাখ্যা করতেন, মুহাম্মদ ইবনে সিরিন, সিরিন হল হযরত আনাসের গোলাম, নবীজির খাদেমের গোলামের নাম হল সিরিন। হযরত আনাসের সমস্ত কাজকর্ম, বাজার ঘাট, যা কিছু দরকার ইনি করে দিতেন। এবং ওনার বাড়িতে, আনাসের বাড়িতে এই মুহাম্মাদের জন্ম হয়েছে। পরে এই সিরিন উনি আজাদ হয়ে গেছেন, ওনাকে আজাদ করে দেওয়া হয়েছে। তো তার ছেলে আল্লাহর কুদরতে এত বড় আলেম হয়েছে, এত বড় আলেম হয়েছে যে স্বপ্নে যে ব্যাখ্যা দেওয়া হয় এর উপরে প্রথম বই দুনিয়াতে উনি লিখছেন, পরে আরো অনেকে লিখছেন, কিন্তু এই মুহাম্মদ ইবনে সিরিন আনাসের গোলামের ছেলে পরবর্তীকালে বিশাল মহাদ্দেশ, তিনি এই বই লিখছেন। এবং মহাদ্দেশ হাদিসের কিতাবে প্রায় ওনার নাম পাওয়া যায়। তো ইমাম মালিক যেহেতু বুঝতে পারলেন না যে এই পাশের কি অর্থ, একটা লোক পাঠিয়ে দিলেন এনার কাছে, একই জবাব মুহাম্মদ ইবনে সিরিনের কাছে লোক পাঠিয়ে দিলেন, আমি এই স্বপ্ন দেখছি, ব্যাখ্যা বুঝতে পারতেছি না। তো তাকে আবার একথা বলে দিলেন যে আমার নাম বলো না, এমনি জিজ্ঞেস করো, আল্লাহর কোন এক বান্দা এরকম স্বপ্ন দেখছে। তো সে লোক গেছে যে স্বপ্ন সম্পর্কে জানাইছে, তো মোহাম্মদ ইবনে সিরিন উনি জিজ্ঞাসা করতেছে এটা কে দেখছে, এই স্বপ্ন কে দেখছে। ওই লোক বলতেছে আমাকে তো নাম বলতে নিষেধ করছে, আমি নামটা তো বলতে পারতেছি, নামটা বলতে পারতেছি না, আপনি নাম ছাড়াই ব্যাখ্যা দেন। তো মোহাম্মদ ইবনে সিরিন বললেন নবীজি তখন মুখে কিছু বললেন না, শুধু ইশারা করলেন। ইশারা করা হয় জ্ঞানী ব্যক্তির জন্য, যাত্রার জন্য ইশারা করা হয় না, করলে সে বুঝবেও না, কিছু বুঝবে না, কি বলা হয়েছে। তাহলে কোন জ্ঞানী ব্যক্তি দেখছে এটা, উনি নিজে বের করলেন, জ্ঞানী ব্যক্তি দেখছে। তো উনি একথাও বললেন এই জামানায় এলেমের দিক দিয়ে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি ইমাম মালিক, তা তো এই স্বপ্ন উনি দেখছেন। নাম করতে মানা করছে, কিন্তু এই লোক তো নাম বের করে ফেলছে। যাই হোক, বলেন আমার ধারণা এটা ইমাম মালিক দেখছে, তুমি তো নাম বলবো না, তা আমি এটা ধারণা করতেছি। পরে ব্যাখ্যা দিলেন, ব্যাখ্যা দিলেন দেখো নবীজি পাঁচ আঙ্গুল দেখেছেন, এখানে পাঁচ বছর পাঁচ মাস এগুলো কিচ্ছু উদ্দেশ্য না, উদ্দেশ্য একটা আয়াতের দিকে ইশারা করা, যে আয়াতে বলা হয়েছে পাঁচটা বিষয়ের এলম একমাত্র আল্লাহর নিকটে, তা আর কেউ বলতে পারবে না। পাঁচ আঙ্গুল দেখে ওই আয়াতের দিকে ইশারা করছেন, কেয়ামত কবে হবে কেউ বলতে পারবে না। আলামত বলা হয়েছে কিন্তু নির্দিষ্ট করে অমুক সালে হবে কেউ বলতে পারবে না। একবার তো পত্র পত্রিকা খুব লিখছে অমুক শনিবার কিয়ামত হবে, লোকজন সব গ্রামে চলে গেছে, মরবই যখন তা আমার কবরটা বাপের পাশে হোক, শহর খালি হয়ে গেছে। পরে সেই শনিবার আসলো, দেখা গেল কিচ্ছু হয়নি। এগুলো কাফেরদের চাল, এটা করে তারা বুঝাইতে চায় যে তোমরা তো শুনলা কিয়ামত হবে, হলো তো না, হুজুরাতে বললে হবে ওইটা এইরকম, ওই খালি কয় কয়, কিন্তু শেষ পর্যন্ত দেখবা কোন কিয়ামত হবে, দুনিয়া চলতে থাকবে চলতে থাকবে, কোনদিন কিয়ামত আসবে না। মূল কিয়ামত সম্পর্কে আমাদের বিশ্বাসকে নড়বড়ে করার জন্য, দুর্বল করার জন্য ওটা কাফেরদের চক্রান্ত ছিল। এমনি কোন এলেম কালাম নেই, আবার কাফেরদের চক্রান্ত, বাংলায় বলে এমনি না শূন্য বুড়ি, তারপরে আবার ঢোলের বাড়ি, কত লোক বেইমান হয়ে গেছে। अरे लाल बाग ते लोग नमाज साढ़े दिस क्या नमाज साढ़े दिल बोलते थे जे अल्लाह पाकिस्तान रक्षा करते पारलें ना तो दू टुकड़ा हो गल से अल्लाह इबादत कर लाभ ने আল্লাহ কবে ঠিকাদারে নিছে পাকিস্তান এক থাকবে নিছে বরং শহীদদের সাথে বেইমানি করা হয়েছে পাকিস্তান আনতে যেয়ে বহুত লোক শহীদ হয়ে গেছে তাদের স্লোগান ছিল লড়কে লেঙ্গে পাকিস্তান মরকে লেঙ্গে পাকিস্তান মরকে লেঙ্গে মরে পাকিস্তান দিব মরে আবার নাই কেমনে যাক স্লোগান দিছে তো তাদের কথা ছিল পাকিস্তান হবে এবং সেখানে ইসলামী হুকুমত কায়েম হবে ইসলামী হুকুমত ইসলামী আইন চালু হবে কিন্তু 25 বছর পার হয়ে গেল কায়েম হল না যারা রাষ্ট্রযন্ত্র চালাইতেছিল তাদের এক কথা হুজুররা একটু সবর করেন সবর করেন শিশু রাষ্ট্র একটু শক্ত হইতে দেন এখন যে শিশু 25 বছরও বালেগ হল না এই শিশু তো বাঁচবে না মরবেই যেখানে 15 বছরে বালে কথা সামালে 25 বছরও হয় নাই কাফেররা ষড়যন্ত্র করে আমাদেরকে ধোকা দিয়ে দু টুকরা করে দিল কাফেরদের প্ল্যান তারা পাকিস্তানকে ভয় পাইত এই দুই দিক দিয়ে হামলা হইলে আমাদের অস্তিত্ব থাকবে না যাই হোক তো কোরআনের যে আয়াত আমি পড়ছিলাম যেখানে বলা হয়েছে 5টা জিনিসের এলম কার হাতে একটারও কেয়ামত কখন হবে ইন্নাল্লাহ ইনদাহু ইলমু সাআতুনের অনেক অর্থ এক অর্থ হল ঘড়ি আর এক অর্থ হল ঘন্টা আর এক অর্থ হল কেয়ামত এক এক আয়াতের অনেক অর্থ মাওলা শব্দ মাওলা আল্লাহকে মাওলা বলা হয়েছে আন্তা মাওলা না হুজুরদেরকে বলা হয় অনেকে ধোকা খায় হুজুরদের বলা হয় কেন মাওলা তো আল্লাহ তারা জানে না এই মাওলা শব্দের 23টা অর্থ আছে কয়টা আল্লাহকে যখন বলা হয় তখন এক অর্থ কোন হুজুরকে যখন বলা হয় তখন আর এক অর্থ তবে একথা শুনে দেখেন আমরা মনে করি মাওলানা হলো উপরে আর মৌলবী হলো নিচে দু এক ক্লাস নিচে পড়লে এটা হলো মৌলবী এটা আমাদের ভুল ধারণা মৌলবী মাওলানা থেকে অনেক উপরে অনেক উপরে। মৌলবী বলা হয় আল্লাহওয়ালা ব্যক্তিকে, মূল ছিল মাওলাবিউন, মাওলাওয়ালা। কিন্তু আরবি গ্রামার অনুযায়ী সে মাওলাবিউন মাওলাবি হয়ে গেছে। আর আমাদের স্কুল কলেজের বই যারা লেখে সব বেকুব, এই বেকুবরা ব্যাখ্যা করছে যে এটা আসলে ছিল মৌ লোভী, যে মধুর প্রতি খুব লোভ করে তাহাকে বলা হয় মৌ লোভী। গোড়ার ডিম হাতির মুন্ডু কি বুঝতে, সে মৌ লোভী, সন্ধি বিচ্ছেদ করছে, নিজে কিছু জানে না ব্যাখ্যা দিচ্ছে। তো কেয়ামত, ইলমু সাআ, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে যে বাচ্চা আসতেছে সেই বাচ্চা সম্পর্কে ব্যাখ্যা কেউ জানে না, পুরুষ না মেয়ে, ধনী না গরিব। হ্যাঁ, কত অবস্থা মানুষের আছে না, সুস্থ না অসুস্থ, লম্বা না খাটো, কালো রঙের না ধলা রঙের, এই সামগ্রিক অবস্থা একমাত্র আল্লাহ জানেন, আর কেউ জানে না। একটা পয়েন্ট কিছু কিছু জানে, একটা বিশটার মধ্যে একটা জানে কিছু কিছু, ছেলে না মেয়ে, কিন্তু সেটাও অনেক সময় ভুল হয়ে যায়। একটা যে জানে বহুবার ভুল প্রমাণিত হয়েছে, বললে দিছে মেয়ে হবে, কজন হয়েছে দাদা ছেলে। এরকম জানে আর কি, আসলে আল্লাহ জানে। অমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, সে কোথায় ইন্তেকাল করবে, তার মৃত্যু কোথায় ঘটবে, ঘরে না হাসপাতালে না রোডে না প্লেনে না পানির জাহাজে সাগরে ডুবে, কেউ কইতে পারে না, সেও না আল্লাহ। আমার তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, আই আরদ মানে কি জমিনের কোন জায়গায় কোন অংশে, আর তামুত মানে মরে যাওয়া, কোন অংশে মরবে। অমা তাদরি মাযা তাকসিবু গাদা, এবং কালকে সে কি করবে, কি কি কাজ করবে, কোথায় কোথায় যাবে, এটাও সে বলতে পারে না। আপনি একটা প্ল্যান বানায় রাখছেন, ওই যে আর এক দুর্ঘটনা ঘটে গেছে, আপনার প্ল্যান বাদ দিয়ে ওখানে দৌড়ে দিচ্ছেন, এটা আমরা প্ল্যান বানাইতে পারি। এক লোকের জিজ্ঞেস করা হয়েছিল, তুমি যে আল্লাহকে মানো, তোমার কাছে দলিল কি, আসলে যে আল্লাহ আছে কেউ তো দেখে নাই আল্লাহকে, কেমনে মানো? তো সেই লোকটা বলল, আরব তো রব্বি বিফাসখে আজমি, আমি আমার রবকে চিনছি কিসের দ্বারা? আমি অনেক পরিকল্পনা গ্রহণ করি, পরিকল্পনা গ্রহণ করি, কিন্তু পরে ওটা বাতিল হয়ে যায়, আমার পরিকল্পনা থাকে না, অন্য একটা করতে হয়। তখন আমি বুঝতে পারলাম যে আরো কোন শক্তি আছে, তিনি যেটা চান ওইটা হয়, আমি যেটা চাই এটা হয় না, কখনো হয়, সবসময় হওয়া জরুরি না, কিন্তু আল্লাহ যেটা চায়, কোরআন আয়াত আছে, অমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, তুমি চাইলে হবে না, রাব্বুল আলামিন তার ফয়সালা থাকতে হবে। কটা হয়েছে? ইন্না আল্লাহ ইনদাহু ইলমু সাআ ও ইউনাজ্জিলুল গায়ছ, বৃষ্টি কবে কখন কোথায় হবে এটা কেউ বলতে পারবে না, ওই আবহাওয়াবিদরা সম্ভাবনা বলে, সম্ভাবনা আছে, কি কয় দক্ষিণ দক্ষিণ এদিক দিয়ে ঝড় ঝড় হয়ে যাবে, এটা আল্লাহর হাতে। দেখবেন আপনার চৌরাস্তার এক পাশে বৃষ্টি হয়েছে আর এক পাশ শুকনো, কখন হবে, কি পরিমাণ হবে, এই ব্যাখ্যা কেউ দিতে পারবেন। আল্লাহর হাতে, মানুষ যাতে বড়াই না করতে পারে, সব করে ফেলছে, এখন তো মানুষ বানাই ফেলছে, রোবট বানাই ফেলছে না, এই রোবট দিয়ে যুদ্ধ করবে, খনির থেকে মাল তুলবে, যন্ত্রের মানুষ, এক রোবট ডিস্টার্ব দিচ্ছিল, ইঞ্জিনিয়ার সব গেছিল ঠিক করতে, রোবটটা ঠিক করতে গেছিল, তো সিস্টেম হলো আপনি আগে সুইচ অফ করে নেন, তো কারেন্টটা চলে, সুইচ অফ করে ঠিক করেন, এ সুইচ অফ করতে পারেন না, জনে ঠিক করতে গেছে, এই রোবটে ইঞ্জিনিয়ারের গলা টিপে ইঞ্জিনিয়ারে মেরে ফেলছে, ওকে আত্মরক্ষার জন্য এটাও শেখানো যে কেউ তোমার হামলা করে তুমি কি করবা, তুমি তার গলা টিপে ধরবো, তুমি বুঝছো এই লোক আমার পরে হামলা করতে আসছে, তাহলে গলা টিপে ধরতে হবে, ওর ভিতর তো সব দেওয়া আছে, তো মানুষ অনেক কিছু মনে করতেছে, সব বেকার, আসল যেটা ছিল আল্লাহকে চিনো, আল্লাহ রসুলকে চিনো, পরকাল সম্পর্কে জানো, কামিয়াবির রাস্তা জানো, এইগুলোর নামে কিচ্ছু না, ঠন ঠন, এত ডিগ্রি আছে কিচ্ছু জানে। আমি আয়াত পড়ছিলাম, ফামান যুহজিহা আনিন নার, ফামান যুহজিহা আনিন নার, যাকে দোজক থেকে মুক্তি দেওয়া হলো, উদখিলাল জান্নাতা, এবং তাকে জান্নাত দান করা হলো, ফাকাদ ফাজ, এই লোকটা কামিয়াব। আর আপনি যাকে কামিয়াব বলেন, কেউ কামিয়াব না, کیوں کامیاب نہ اپنے امریکن پریسیڈنٹ ہو گئے دیکھو نو کامیابی نہ وہ پریسیڈنٹ چیئر آرمی بولے کرسی چیئر کے کی بولے کرسی سات آسمان پر آرس اسٹیج সেই স্টেজের উপরে কুরসি, কিন্তু তার এই অর্থ না ওই কুরসিতে আল্লাহ বসে আছে। আল্লাহ কোথায় কি অবস্থায় এই সম্পর্কে কারো কোনো ব্যাখ্যা জানা নেই, কেউ ব্যাখ্যা দিলে মন গড়া। আমাদেরকে এতটুক নিশ্চিত ভাবে বলা হয়েছে সাতটা আসমান আছে, তার উপরে আল্লাহর আরশ আছে, আরশের উপরে কুরসি আছে। সে কুরসি সম্পর্কে বলা হয়েছে আয়াতুল কুরসিতে, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরশ, আল্লাহর কুরসি সাত আসমান সাত জমিনকে ঘেরাও করে রাখছে সব কুরসির পেটের মধ্যে, পায়ের মধ্যে, চার পায়ের মধ্যে, সাত আসমান সাত জমিন, কত বড় কুরসি এটা, আল্লাহ বিশ্বাস করতে। ওই শব্দটা আছে বলেই ওই আয়াতটার নাম হয়েছে আয়াতুল কুরসি, আয়তাল আয়তাল না, আয়তাল কখন আয়তাল করছে কিছু তাল, আয়াতুল কুরসি, যে আয়াতে আল্লাহর কুরসির আলোচনা করা হয়েছে। এক নেতা সম্পর্কে জানা গেছে উনি খুব তসবিহ পড়তেন, কইছিলাম আর একদিন আমাদের মনে আছে, সাংবাদিক বললো স্যার আপনি কি পড়েন, বললো আমি আয়াতুল কুরসি পড়ি। ওরা বলে স্যার এটা তো অনেক লম্বা একটা আয়াত, পড়তে তো অনেকক্ষণ লাগে, আপনি যেভাবে পড়েন এইভাবে তো আয়াতুল কুরসি পড়া সম্ভব না। ওটা আলাদা করলে দশটা আয়াত হবে, দশটা পাঠ। বললো না আমি ওইটাকে একটু সংক্ষেপ করে দিছি, পুরোটা পড়ি না, আমি সংক্ষেপ করছি। কি সংক্ষেপ করছেন? বললো সংক্ষেপ করছি, ওখানে আছে না অসিয়া কুরসি ইউ, এই কুরসিটা রাখছি আমি, ওইটা পড়ি আমি, কুরসি 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 চেয়ার চাই চেয়ার চাই চেয়ার চাই চেয়ার চাই ক্ষমতা চাই, আয়াতুল কুরসিকে সঙ্গে কুরসি কত বড় জাহেদ, আল্লাহু আকবার। বয়ান চলতেছিল তিনটা বিষয় জানতে হবে, ওর মধ্যে দিয়ে হায়াত কাটাইতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। দাওয়াত তালিম তাসকিয়া, দাওয়াত সম্পর্কে বলছি, তালিম সম্পর্কেও সংক্ষেপে বলছি, পাঁচটা বিষয়, ইমান ইবাদাত, এই নামাজ রোজা হজ যাকাত আজান ইকামত উযু গোসল ইবাদাত, মুআমালাত হালাল রিজিক কেমনে হবে, কিভাবে আয় করলে হালাল হবে, কোনটা হারাম হবে, چار نمبر معاشرات مخلوق حق, مخلوق سب اللہ سرشت যেগুলো তাকলিফ দেয় কষ্ট দেয় এগুলো তো মারার অনুমতি আছে, সাপ বিচ্ছু, আর যেগুলো আপনাকে কষ্ট দিচ্ছে না দেয় না সাধারণত এগুলো পরে কোনো জুলুম করা যাবে না। শরিয়াত শুধু মানুষের অধিকার বলে নাই, কাফের অধিকার বলছে, জীব জন্তুর অধিকার বয়ান করছে। এই মানব অধিকার এগুলো কল্পনা করতে পারবে? হ্যাঁ, কল্পনা করতে পারবে? আমেরিকায় কোটি কোটি মানুষ আছে, কোটি কোটি, যারা দরিদ্র সীমার নিচে বাস করতেছে, তাদের খাওয়ার ব্যবস্থা নেই, সারা দুনিয়া দাদাগিরি করতেছে, তার দেশের এই হালাত, নিরাপত্তা নেই, কালাইরা যখন তখন একজনকে গুলি করে দিচ্ছে, সব চিন্তাই করে নিচ্ছে, গাড়ি লয়ে এনে দিচ্ছে, কেউ টাকা দিতে পারবে? এই মাখলুকের হক অধিকার। আর পাঁচ নম্বর হল জন্মগতভাবে আমাদের কলবের যে কিছু রোগ আছে এইগুলো দূর করা, ওর বিপরীত কিছু গুণ আছে, যেন রোগ হল অহংকার, ওর বিপরীত হল বিনয়। একটা দূর করতে হবে, একটা অর্জন করতে হবে। এর জন্য আল্লাহ তাআলা প্রত্যেক জামানায় হাক্কানি পীর মাশায়েখদেরকে রাখছেন, যাও তাদের খানকায় যাও, দ্বিতীয় কোন চিকিৎসা নেই। এই বিষয়ে আমরা কি শিখছি আর আমাদের ছেলেপেলেরা কি শিখছে? তারা যে ব্যাগ ভর্তি করে বই কান্দে গুলো এনে দিতে, ওদেরকে ইমান সম্পর্কে জিজ্ঞাসা করেন, ইমান কি জিনিস, এটা বডির কোথায় থাকে, বলতে পারে কিনা? ইমান কয়েকটা পয়েন্ট, দৃঢ় বিশ্বাস করতে হবে এবং সেটা কলবের মধ্যে থাকে, কোথায় থাকে? আর হাত পায়ের কর্মকাণ্ড তা আমল, তারা বলতে পারবে? এত বই দিয়ে পড়তেছে অ্যালজাবরা, কি কি পড়তেছে অ্যালজাবরা, এর মধ্যে ইমানের কথা আছে আর বেইমানের কথা আছে? সেগুলো পড়ে আর ইমান হারা হইতেছে। এখন তার বক্তব্য, যাহা দেখা যায় না তাহা আমরা মানি না, তো কবর আজাবকে দেখা যায় না, আখেরাতের কোনটাই তো দেখা যায় না, আল্লাহকে দেখা যায় না, ফেরেশতাকে দেখা যায় না, এক কথায় তো বেইমান হয়ে যায়। ইবাদত বন্দেগি কতটুক জানি আমরা, কতটুক শিখছি? এই যে শুরুতে তাকবীর দেওয়া হয়, অনেক ইমাম জানে না, লম্বা করে আল্লাহু আকবার, আপনি তো এত বড় টান দিবেন না, আল্লাহ তো আপনার তো ইমামের আগে হবে না, হ্যাঁ আপনার নামাজ হবে না, সর্ব অবস্থায় আপনার তাকবীরে তাহারিমা, আমাদের প্রথম যে তাকবীরটা তাকবীর দ্বারা দুনিয়াকে হারাম করে দেওয়া হয়। তাহরিমা মানে কি? হারাম করে দেওয়া, যে এই পাঁচ মিনিট দুনিয়া হারাম, দুনিয়া নিয়ে কোনো চিন্তা করবো না, তাই আল্লাহকে দিয়ে দিচ্ছি, আল্লাহকে দিয়ে আবার নিয়ে নি, আবার দুনিয়া নিয়ে চিন্তা করি। এটা ইমামের পরে হইতে হবে। এই কতক ইমাম লম্বা করার কারণে মুসল্লিদের নামাজ হয় না। আবার যখন হাত তুলবেন কান বরাবর, হাত তুলতে গিয়ে কিছু মাথা নিচু করে করে কিনা, মনে করে বিনয় প্রকাশ করলাম, হারাম, হাত তোলা যাবে না। আর আপনার চেহারা থাকতে হবে কিবলার দিকে, যদি আপনি হাত তোলার সময় মাথা ঝুকান তাহলে আপনার চেহারা হলো জমিনের দিকে, জায়েজ নেই। আমি অনেক ইমামকে দেখছি মাথা ঝুঁকাই দিচ্ছে, কে বল? বলার লোক তো ইমাম রুকুতে আপনি তখন আসছেন, তেরা লোক কি করে? আল্লাহু আকবার, একটা তকবীর দেয় দিয়ে রুকুতে চলে যায়, রুকু পাইছে তো রাকাত পাইছে, কিন্তু এটা হবে না। তকবীরে তাহরিমা দাঁড়ানো অবস্থায় দেওয়া ফরজ, দাঁড়ানো অবস্থায় দেওয়া ফরজ। আল্লাহু আকবার, এখানে বান্দার দরকার নেই, কিন্তু কিছু পড়ার টাইম নেই তো, পালা একটা তকবীর দিলেন, এরপর আল্লাহু আকবার দ্বিতীয় তকবীর দিয়ে রুকুতে যান, এক তকবীর দিয়ে হ্যাঁ সব সাইডে ফেলতে দেন। আর কি যে ভুল করে, এক ইমামের কিসা শুনছে সিজদায় সহ করছে, তো বলে হুজুর কোন ভুল তো দেখলাম না, তো সিজদায় সহ করলেন যে ভুল তো দেখলাম না, বলতেছে থোড়ি সি হাওয়া নিকাল গেই থি, থোড়ি সি পুরুষ শব্দ হলে তখন বলা হয় থোড়া সা, আর স্ত্রীলিঙ্গ হলে থোড়ি সি। উনি বলতেছে সেজদাতে আমার একটু পিছনের রাস্তা দিয়ে বাতাস বের হয়েছিল, তাই উনি কি করছে ওই যে সস্তা ইমাম খুঁজে, সস্তা ইমাম মসজিদ বানায় খুব দামি, একদম এসি টেসি দিয়ে, কিন্তু ইমাম মুয়াজ্জিন রাখার সময় সস্তা কোথায় পাওয়া যায়? এই অবস্থা হয়। আর এক ইমাম এরকম নামাজ পড়াইছে ল্যাংড়া মানুষের মতো, এক পাটা পুরাপুরি রাখে নাই, এক পাও রাখছে জমিনে আর এক পাও রাখে নাই। পরে মুসাল্লি ধরল, হুজুর আপনি আজকে এরকম নামাজ পড়েন কেন? ওই পাওটা ঠিক মতো রাখেন নাই কেন? বললো যে উজুতে তো পানি দিছিল আমারে, পানি শর্ট পড়ে গেছিল, ওই পাওটা ধোয়া হয় নাই, এই জন্য এটা নামাজে ব্যবহার করি নাই। যে পাও ধুইছি ওটা দিয়ে নামাজ পড়ছি। ক কত যে আজীব আজীব ঘটনা, মাসআলা না জানার কারণে, না আমরা জানি না আমাদের ছেলেপেলেরা জানে, খুব ডিগ্রি 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 প্রমোশন, দেখে আল্লাহর দরবারে কোন প্রমোশন হবে তোমার এই প্রমোশন দি, আর বেচাকেনার তো কোনো বালাই নেই, বিদেশ থেকে এক একটা আনে এনে চালু করে দেয়, কোন মুফতির কাছে ফতোয়া নেয় না যে এই যে একটা আমরা ব্যবসা করতেছি এই ব্যবসাটা জায়েজ কিনা, এই ডেস্টিনে 2,000,00,000 টাকা মানুষের লুটপাট করে এখন কেস খেয়ে বসে আছে, ইভেলি একই অবস্থা, এক এক ব্যবসা আসতেছে আর মার খাইতেছে, জনগণের টাকা লুট হইতেছে, এর জন্য সরকার দায়ী, সরকার এগুলো অনুমোদন দেয় কেন, আগে তো ভালো করে দেখতে হবে চলবে কিনা, এবং তাদের কাছে জামানত রাখতে হবে, বাইর খাইলে ওই জামানত থেকে লোকদেরকে টাকা দেওয়া দেয়, ঘুষ দিয়ে নিয়ে আসছে, ফতোয়া নিচ্ছে না, বিদেশ থেকে মাল আনতেছেন আপনি, মাল ডকুমেন্ট চলে আসছে, ডকুমেন্ট চলে আসছে আপনার মাল, এত নম্বর জাহাজে এত তারিখ রওনা করে দেওয়া হল, ডকুমেন্ট এসে গেছে, শরীয়তের মসলা হল এই মাল আপনি চিটাগাং যে বুঝিয়া পাইবেন, এরপর আপনি কারো কাছে বেচতে পারবেন, এলে শরীয়ত, তাহলে জিনিসের দাম বাড়বে না, এখন কি হতেছে ওই যে ডকুমেন্ট আসতেছে যে আপনার 20,00,000 টাকার মাল আসতেছে, এই ডকুমেন্ট কয় বেচাতে দিচ্ছে ওই কাগজটা আর একজনের কাছে বিক্রি করতেছে 25,00,000, সে আর একজনের কাছে বেচতেছে 30,00,000, সব কাগজ মালের খবর নেই, আদৌ এই জাহাজ আসবে কিনা না কালাইয়ারা চিন্তাই করে লয়ে যাবে, অনেক জাহাজ তো ওরা লয়ে যায়, কত কোটি কোটি টাকা দিয়ে ছাড়ে আনতে হয়, ডুবে যেতে পারে, কোনো গ্যারান্টি নেই, কাগজ বিক্রি হইতেছে, সর্বশেষ যে কিনতেছে ও এটা সেটা আনতে খালাস করতেছে, এতগুলো হাত ঢোকার কারণে প্রত্যেকে তো লাভ করছে, ওই মালটা সরাসরি যদি বাজারে ছাড়ত ধরেন কাপড়, তাহলে গজ কিনতাম 50 টাকা, আর এতগুলো হাত এতগুলো লোক লাভ করার পরে সর্বশেষ ব্যক্তি ওটা বুঝিয়ে আনিছে, সে এখন বেচবে কত, কমপক্ষে 200 টাকা, যেটা 50 টাকা পাওয়া যেত সেটা এখন 200 টাকাতে কিনতে হচ্ছে, মাঝখানে কতগুলো লোক লাভ খেয়ে গেছে, এগুলো উসুল করা হয়েছে কার থেকে, পাবলিক থেকে, অথচ আল্লাহর হাবিব পরিষ্কার বলে গেছেন, পরিষ্কার বলে গেছেন, ওয়ালা তাবিয় মা লাইসা ইনদাকা, যে মাল এখনো তোমার হাতে আসে নাই সেই মাল বিক্রি করিও না, যে মাল তোমার হাতে আসে নাই ওটা বিক্রি করিও না, হাদিস লা তাবিয় মা লাইসা ইনদাকা, ওই জাহাজ রওনা হয়েছে দেখে আপনার হাতে পড়ছে, তাহলে এই কাগজ বেচতেছেন কেন, সরকার যদি জানত দাম কেন বাড়ে তাহলে এই কাগজ বেচা বন্ধ করত, এই কাগজ বিক্রি করবে তার 80 বছর জেল হবে, তো দেখেন
তার পরের দিন জিনিসপত্র দাম কমে দেন। একটা পলিসি যদি সরকার গ্রহণ করে শরিয়াতের দাম কমে দেবে, আর সরকার নিজেই তো জানে না দামটা কেন বাড়তেছে। মুরগির ব্যবসা করেন, একখান থেকে অর্ডার নিচ্ছেন, সে লোক বিক্রি করবে, টেলিফোনে কিনে ফেললেন, হ্যাঁ 1,00,000 মুরগি কিনে ফেললেন, কি 1,000 মুরগি ওই বাচ্চা আর কি। ওদিক দিয়ে আর একটা টেলিফোন আসছে যে আপনি ব্যবসা করেন, আপনার কাছেই তো আসবে, ভাই 2,000 মুরগির বাচ্চা হবে? হবে কত করে? আপনি যে দামে কিনছেন লাভ ধরে দিয়ে ওর কাছে বেশি দিচ্ছেন, দিয়ে আপনার মালটা যে আনতে গেছে তাকে বলে দিচ্ছে মাল আমার বাড়িতে আনবা না, অমুক জায়গায় দিবা। তার মানে ওই মালটা আপনার হাতে আসলো না, তাহলে কি হলো? ওই ওই হাতে ছিল যে মাল তোমার কন্ট্রোলে আসে নাই, তোমার হাতে আসে নাই, এটা বিক্রি করেও না। কোথায় কন্ট্রোলে হলো? আমি তো দেখেন নাই, কিনছেন টেলিফোনে, বেচছেন টেলিফোনে, এত দাম বাড়বে। এইভাবে কদমে কদমে আমরা শরিয়তের বরখেলাপ করতেছি, আর এর ভোগান্তি আমরা দুনিয়াতে ভোগ করতেছি, সব কিছু ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এলেম অর্জন করা ছাড়া এবং তার উপরে আমল করা ছাড়া এগুলো বন্ধ করার কোনো ব্যবস্থা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।